السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ আল্লাহ তাআলা কে ফজল সে
আজকে আল্লাহ তাআলার অপার কৃপায় আহমদিয়া মুসলিম জামাত হল্যান্ডের জলসা সালানা আরম্ভ হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে পুনরায় হল্যান্ডের জলসায় অংশগ্রহণের সৌভাগ্য দান করেছেন। মূল প্রোগ্রাম অনুসারে জলসা আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু তারা বাসনা ব্যক্ত করেছে যে আমি যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমার প্রোগ্রাম দেখে হল্যান্ডের জামাত তাদের জলসা এক সপ্তাহ পূর্বেই করার সিদ্ধান্ত নিয়েছে। সংক্ষিপ্ত নোটিশে তারা এই প্রোগ্রাম প্রণয়ন করেছে। এতে সন্দেহ নেই যে হল্যান্ড একটি ছোট জামাত, আর জামাতও ছোট, আর পরিকল্পনা স্বল্প সময়ের ভিতর করা সম্ভব। কিন্তু এই প্রোগ্রামে আপনারা সানন্দে এবং খুব সহজে পরিবর্তন এনেছেন। জায়গার ব্যাপার ছিল, কেননা এই জায়গাটি খুব ছোট, যে হল ভাড়া করা হয়েছিল তা এই তারিখগুলোতে পাওয়া যাচ্ছিল না। কিন্তু যাই হোক, আল্লাহর ফজলে ভালো ব্যবস্থা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কার্যত কিছু সমস্যা হয়ে থাকবে বা হতে পারে, আপনারা হয়তো ছোটখাটো সমস্যারও সম্মুখীন হবেন বা আপনাদেরকে ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতিতে আপনারা হাসি মুখে এই কষ্ট এবং সমস্যা সহ্য করুন। প্রধানত আমি আশা রাখি যে কর্মী বাহিনী আছে, তারা আপনাদের আরামের বিধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। পৃথিবীর বর্তমান অবস্থা হল, বড় জামাত হোক বা ছোট জামাত, খোদার বিশেষ অনুগ্রহে জলসা সালানা এবং বড় বড় ইজতেমার সমস্ত ব্যবস্থাপনা পরিচালনার জন্য সর্বত্র নিঃস্বার্থ কর্মী বাহিনী আল্লাহ তাআলার ফজলে গড়ে উঠেছে, যারা হাসি মুখে সানন্দে মেহমানদের সর্বাত্মক খেদমতের জন্য সবসময় প্রস্তুত থাকেন। আর যারা হযরত মসীহ মাসলামের অতিথি এবং মেহমান, তাঁর সূচিত ব্যবস্থাপনা এবং নিজামের ডাকে যে সমস্ত অতিথিরা এসে থাকে তাদের সেবা আমাদের কর্মীরা অত্যন্ত নিঃস্বার্থ ভাবে করে থাকেন। আল্লাহ তাআলা সকল কর্মীকে বা কর্মী বাহিনীকে ভবিষ্যতে সকল যুগে এই নিঃস্বার্থ সেবার সুযোগ দেন, তৌফিক দেন এবং তাদেরকে সর্বোত্তম প্রতিদান দেন। যদি কোথায় কোনো ত্রুটি থেকে যায় সেই ত্রুটি বিচ্যুতি এবং সেই দুর্বলতা আল্লাহ তাআলা ঢেকে রাখুন। অতিথিদের এবং জলসায় অংশগ্রহণকারীদের উচিত হবে দুর্বলতার প্রতি দৃষ্টি না রেখে ভুল ত্রুটি উপেক্ষা করে জলসা সালানার যে মূল অংশগ্রহণের যে মূল উদ্দেশ্য এবং জলসা সালানার যে লক্ষ্য সেটি দৃষ্টিগোচর রাখুন, যা হযরত মুসা ইসলাম নিজেই বর্ণনা করেছেন। আর এই লক্ষ্য এবং এই উদ্দেশ্য তাই যা অবিকল বয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য। বয়াতের পর জাগতিক ধান্দায় লিপ্ত হয়ে মানুষ সচরাচর মূল যে উদ্দেশ্য তার সেটিকে ভুলে যায়, তাই আল্লাহ তাআলা বারবার নসিহত করাকে স্মরণ করানো গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন। এর ফলে প্রত্যেক ব্যক্তি যার হৃদয়ে ঈমান আছে তা সে লাভবান হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় নসিহত বা হিতোপদেশ বা স্মরণ করানো মুমিনের জন্য কল্যাণকর হয়ে থাকে, কল্যাণ বয়ে আনে। তাই এই জলসা স্মরণ করানো এবং নসিহত করানোর জন্যই জলসার ব্যবস্থা করা হয়ে থাকে পৃথিবীর সর্বত্র। এই উদ্দেশ্যে জলসা অনুষ্ঠিত হয়ে থাকে যে যুগে এই যুগের ইমামের হাতে বয়াত করে বয়াতের যে অঙ্গীকার সেটিকে সবসময় স্মৃতিপটে জাগ্রত রাখবে। জাগতিক ব্যস্ততার কারণে যদি কিছু দুর্বলতা অনুপ্রবেশ করেও থাকে, নসিহত শুনে জ্ঞানগত এবং শিক্ষামূলক নসিহত এবং বক্তৃতা শোনার পর পুনরায় নিজের ধর্মীয় অবস্থাকে বিশ্লেষণ করো, সমবেত ভাবে বসে একে অন্য থেকে পুণ্য নেয়ার এবং গ্রহণের এবং বরণের চেষ্টা করো, দুর্বলতা দূর করো। সবসময় স্মরণ রাখবেন, জলসা চলাকালে নিজের ব্যক্তিগত বিষয়ের প্রতি যেন মনোযোগ না যায়। জলসার পুরো অনুষ্ঠানমালা অনুষ্ঠান শোনাকালে এবং তারপরেও বেশিরভাগ সময় দোয়া এবং খোদা তালার স্মরণে অতিবাহিত করার চেষ্টা করো। এই চেতনার সাথে জলসায় অংশগ্রহণ করা উচিত যে এই আধ্যাত্মিকতায় সমৃদ্ধ পরিবেশে দু তিন দিন কাটিয়ে আমরা আমাদের বয়সের যে অঙ্গীকার তার নবায়ন করছি, যেন এর ফলশ্রুতিতে আমাদের ঈমান এবং বিশ্বাস দৃঢ়তা লাভ করে আর যেন আমরা তাকওয়া খোদা প্রেম বা খোদা ভীতির ক্ষেত্রে উন্নতি করি। আর এই উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য মসিহ মদের এই উক্তি যে সবসময় স্মৃতিপটে রাখবেন, তিনি বলেন যে এই অধমের হাতে বয়াতকারী সকল নিষ্ঠাবানের সামনে স্পষ্ট হওয়া চাই যে বয়াতের উদ্দেশ্য হল জাগতিক মোহ এবং আকর্ষণ যেন কমে যায় আর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যেন হৃদয়ের উপর ছেয়ে যায়। আর হৃদয়ে এমন এক বিরাগ বা বিকর্ষণ বিরাজ করা উচিত যার ফলে পারলৌকিক সফর যেন কষ্টদায়ক মনে না হয়। তাই আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে এই মানে অধিষ্ঠিত হওয়ার একটা মাধ্যম হওয়া উচিত জলসা আমাদের সবার জন্য। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে চিন্তা ভাবনা তাতে আরো উজ্জ্বল সৃষ্টি করা উচিত। এই জলসায় আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা কেবল তখনই সব ভালোবাসার উপর জয়যুক্ত হতে পারে যদি আমরা এটি নিশ্চিত হই যে খোদা এবং রসুল আমাদের কাছে কি চান। আর শুধু এটি জানলেই হবে না বা এটি জ্ঞান রাখলেই হবে না যে আল্লাহ এবং রসুল এটি চান বা এই কথা চান, বরং এই সমস্ত এই বিষয়গুলোর জ্ঞান অর্জনের পর তার উপর প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক, আমল করা আবশ্যক, আর এর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং স্থায়ী চেষ্টা হওয়া চাই। এই সমস্ত কথা যদি আমরা মেনে চলি তাহলে সেই অবস্থা মানুষ সেই অবস্থায় উপনীত হতে পারবে যা লাভ করলে পারলৌকিক সফর সহজ হয়ে যাবে। একদিন সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমাদের মাঝে সৌভাগ্যবান তারা যারা খোদার সন্তুষ্টি এবং খোদার ভালোবাসা অর্জন করে পৃথিবী থেকে বিদায় নেবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমাদের সবাইকে এই কথা দৃষ্টিগোচর রাখতে হবে। মানুষের ভিতর পণ্যের পথে পদচারণা, পণ্যের উপর প্রতিষ্ঠিত হওয়া এবং পাপ থেকে বিরত থাকার দৃঢ় বিশ্বাস এবং ধারণা তখন হৃদয়ে দানা বাঁধে যখন তারা বিশ্বাস থাকে যে একদিন আল্লাহর দরবারে আমাকে ফিরে যেতে হবে এবং সেখানে আমি নিজ কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। হে মানব মণ্ডলী, যারা ঈমান এনেছো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, খোদাকে ভয় করো, আর প্রত্যেক ব্যক্তির এই কথার উপর চোখ রাখা উচিত, দৃষ্টি রাখা উচিত যে সে আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে। আর খোদার তাকওয়া অবলম্বন করো, আর তোমরা যা করো খোদা তাআলা তার সম্পর্কে সবিশেষ অবহিত এবং অবগত। অতএব আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমাদের ঈমান তখন সম্পূর্ণ হবে যখন তোমরা সম্পূর্ণভাবে খোদার হয়ে যাবে এবং খোদা ভীতি এবং খোদার ভালোবাসা হৃদয়ে বদ্ধমূল হবে আর বা তাকওয়া অর্জন করবে। আর তাকওয়া তখনই অর্জিত হয় যদি সে এটি দৃষ্টিতে রাখে যে সে পরকালের জন্য কি সঞ্চয় করেছে, সেই বাস্তব এবং চিরস্থায়ী জীবনকে সুনিশ্চিত করার জন্য সে কি কি করছে। এই পৃথিবীকে সুন্দর করার জন্য মানুষ অনেক চেষ্টা করে, আন্তরিকতার সাথে চাকরির সন্ধান করে, ব্যবসা বাণিজ্যের জন্য পরিশ্রম করে, সম্পত্তি বানানোর জন্য অগাধ পরিশ্রম করে, সন্তান সন্ততির জাগতিক সুশিক্ষার জন্য এক সচেতনতার সাথে চেষ্টা করে, অনেক জাগতিক ধান্দার জন্য সে চেষ্টা অব্যাহত রাখে। এই সমস্ত জাগতিক কার্যকলাপের জন্য ব্যক্তি যে আল্লাহর সত্তায় ঈমান রাখে তার এই চেষ্টার পাশাপাশি সে দোয়াও করে এবং অন্যদেরকে দিয়ে দোয়া করায়। আমি প্রতিদিন এই সমস্ত জাগতিক লক্ষ্যকে সামনে রেখে অনেকেই এমন অগণিত চিঠি আমাকে লেখেন। অনেকেই আছে যারা শুধু জাগতিক কার্যকলাপে লিপ্ত থাকে, পুরো পাঁচ বেলার নামাজও পড়ে না, আর পড়লেও তাড়াহুড়া করে বা তাড়াতাড়ি করে নামাজ শেষ করে, কিন্তু দোয়ার জন্য যখন চিঠি লেখে বড় বেদনাপূর্ণ এক আবহ সৃষ্টির চেষ্টা করে পত্রে, আর তাও জাগতিক বিষয়ের জন্যই সেই দোয়া চায়। যাই হোক, এ সম্পর্কে চেষ্টা আল্লাহ তাআলা এই কথা বলেননি। জাগতিক উন্নতি এই সম্পর্কে প্রশ্ন করা হবে, বরং আল্লাহ তাআলা বলেছেন তার তাকওয়া অবলম্বন করো আর দেখো যে আগামী দিনের জন্য, সেই কালের জন্য বা পারলৌকিক জীবন যা মৃত্যুর পরে সূচিত হবে, যা চিরস্থায়ী জীবন, সে জীবনের জন্য কি অগ্রে প্রেরণ করেছ। এই জাগতিক আয় উপার্জন, ইহজাগতিক ব্যাংক ব্যালেন্স, এই পৃথিবীর সম্পত্তি, সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজন সব এখানেই থেকে যাবে। এ সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন না। আল্লাহ যদি কিছু জিজ্ঞেস করে থাকেন তাহলে শুধু এটি করবেন যে সমস্ত সৎকর্ম এবং নেক কর্ম করার নির্দেশ দিয়েছিলাম তা কতটা করেছ। আর আমরা যেই নেক কর্মই বা সৎকর্মই খোদা তালার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকব, আর তাকওয়ার নীতির ভিত্তিতে যে সমস্ত কাজ করব, আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের যে সচেতন চেষ্টা করব, তা খোদা তালার সামনে থাকবে তখন। তো আল্লাহ তালা বলছেন যে তোমাদের এই ধন সম্পদ আমার কাছে পৌঁছে না, বরং যদি তাকওয়া থেকে থাকে তাহলে তাই আমার কাছে পৌঁছে। সবসময় এই কথা দৃষ্টিতে রাখবে যে কাজেই করছো তা খোদার অধিকার প্রদানের উদ্দেশ্যে হোক বা বান্দার অধিকার প্রদানের মানসে হোক, যেই কাজ তাকওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থেকে করবে সেই কাজ সম্পর্কেই আল্লাহ তাআলা বলছেন যে তুমি আগামী দিনের জন্য কি অগ্রে প্রেরণ করেছ, আর সেটাই খোদা তালার দরবারে গ্রহণযোগ্যতার মর্যাদা পাবে। যে কাজে খোদার তাকওয়া দৃষ্টিতে রেখে বান্দা করে, সে খোদার সন্নিধানের পুরস্কার বা প্রতিদান পায়। খোদা তালাকে কোনোভাবে প্রতারিত করা সম্ভব নয়। আমাদের প্রতিটি কর্মের পিছনে উদ্দেশ্য এবং নিয়ত সম্পর্কে আল্লাহ তালা সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। তিনি জানেন যে আমাদের কাজ কি, কাজের স্বরূপ কি এবং সেই কাজের পেছনে আমাদের উদ্দেশ্য কি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। তাই আমাদের সেই কর্মই খোদা তালার দরবারে গ্রহণযোগ্য যার পিছনে উদ্দেশ্য পবিত্র, এবং যে কর্ম খোদার তাকওয়ার নিরিখে করা হয়েছে। আল্লাহর অধিকার প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। আল্লাহ তাআলা তার সত্তায় ইমানের কথা বলার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্ত যা উল্লেখ করেছেন তা হল নামাজ কায়েম করা। কিন্তু কোরআন শরীফে এক জায়গায় যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থাৎ নামাজিদের জন্য ধ্বংস নির্ধারিত অবধারিত, অর্থাৎ সেই সমস্ত নামাজিদের জন্য যারা যথাযথভাবে নামাজ পড়ে না, যারা তাকওয়াশূন্য ভাবে নামাজ পড়ে, তাকওয়া থাকে না তাদের নামাজে। খোদা তাআলা যিনি আলেমুল গায়েব, যিনি অদৃশ্য সম্পর্কে সম্যক অবগত, যিনি খবীর, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বজ্ঞানী, যিনি সকল গুপ্ত বিষয় জানেন, তার সব কথার জ্ঞান আছে। তিনি মানুষের হৃদয়ের যে অভ্যন্তরে যে ধ্যান ধারণা বিরাজ করে তাও জানেন। তিনি নামাজের অবস্থা সম্পর্কে অবহিত। এমন নামাজ যা তাকওয়া শূন্য তা তিনি মানুষের মুখে ছুড়ে মারেন। তাই আমাদের সকলকে পরম খোদাফিতির সাথে আমাদের নামাজ পড়া উচিত, কেননা নামাজকে আল্লাহ তাআলা আমাদের জীবনের উদ্দেশ্য আখ্যা দিয়েছেন। আর যা জীবনের উদ্দেশ্য হয়ে থাকে তা অর্জনের জন্য সবিশেষ চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে ওয়ামা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ হলো ইবাদতের প্রাণ, ইবাদতের মগজ। ইবাদতের দুনিয়াদার দুনিয়া কেন্দ্রবিন্দু। আমি যেভাবে বলেছি, বস্তুবাদী মানুষ জাগতিকতার জন্য কত চেষ্টা করে, কত পরিশ্রম করে, কত কষ্ট সহ্য করে, চিন্তা করে করে নিজের স্বাস্থ্য নষ্ট করে, জাগতিক ধন সম্পদের ক্ষতি হলে বা নষ্ট হলে অনেকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হয়। অনেকের পরিশ্রমের ভালো ফলাফল না দেখে তারা এতটা ডিপ্রেশনের শিকার হয়ে যায় যে চিররোগী হয়ে যায়। শুধু এই পার্থিব জীবনের জন্য তারা সবকিছু করে। আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে মানুষের অ্যাক্টিভ বা সক্রিয় বা কর্মঠ জীবন 60 বা 70 বছর দীর্ঘ হয়ে থাকে, এর পরের জীবন ততটা অ্যাক্টিভ বা সক্রিয় হয় না। এরপর মানুষ সন্তান সন্ততির বা অন্যের দয়া মায়ার উপরই নির্ভর করে। এখানে দেখুন আপনারা, এই ইউরোপীয় দেশে বা এই সমস্ত দেশে সন্তান সন্ততি পিতামাতার দেখাশোনা করেন অধিকাংশ মানুষ ওল্ড পিপল হাউসে চলে যায়, সপ্তাহান্তে ছেলেমেয়েরা দেখা করতে আসে এবং মনে করে যে বড় অনুগ্রহ করলাম পিতামাতার উপর, সেখানে নার্সদের দয়া মায়ার উপর তাদেরকে নির্ভর করতে হয়। তো বয়সের এ প্রান্তে পৌঁছে যাদের খোদা তালার পবিত্র সত্তায় ইমান থাকে, পুনরায় আল্লাহর কথা তাদের মনে পড়ে, তখন অনেকেই পারলৌকিক জীবনের ব্যাপারে উদ্বিগ্ন হয়, পরিণাম শুভ হওয়ার জন্য দোয়া করে এবং দোয়া করায়। কিন্তু প্রকৃত মোমেন সে যে বয়সের এই সীমানায় পা রাখার অনেক পূর্বেই নিজের শুভ পরিণামের ব্যাপারে উদ্বিগ্ন হয় এবং জীবনের প্রকৃত এবং মূল লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে এবং সচেষ্ট হয় আর যথাযথভাবে ইবাদত করে। জাগতিক মোহ, জাগতিক চাকচিক্য যেন তাকে ইবাদতের ব্যাপারে উদাসীন করতে না পারে, নামাজের বিষয়ে উদাসীন করতে না পারে। খোদা তালার এটি আহমদি পরিবারের উপর অনেক বড় একটি অনুগ্রহ যে সচরাচর স্বামী স্ত্রীর মাঝে একজন যদি প্রকৃত অর্থে ইবাদত গুজার না হয়ে থাকে তাহলে দ্বিতীয় জন তাকে স্মরণ করায়। অনেকেই সাক্ষাতে এবং পত্রের মাধ্যমে এমন বিষয়ের অবতারণা করেন যে আমাদের স্বামী বা স্ত্রীর জন্য দোয়া করুন, তাদের নামাজের প্রতি মনোযোগ নেই। দোয়া করুন যেন তাদের মনোযোগ এদিকে নিবদ্ধ হয়। সচরাচর মহিলারা এমন কথা লিখে থাকেন, যেখানে এই কথা এ দৃষ্টিকোণ থেকে সুখকর যে মহিলাদের নামাজের প্রতি মনোযোগ বেশি এবং গভীর। তাদের এই মনোযোগের কারণে আশা করা যায় যে বাচ্চাদেরও নামাজের প্রতি সঠিক মনোযোগ থাকবে এবং সঠিক তরবিয়ত এবং সুশিক্ষা হবে। কিন্তু সেখানে এটিও চিন্তার বিষয় যে পুরুষ যাদেরকে কাওয়াম বা নিগরান নিযুক্ত করা হয়েছে, ঘরের যে নিগরান সে নামাজের বিষয়ে অলস। গৃহপ্রধান যার দায়িত্ব হলো ঘরের লোকদের জন্য নমুনা হওয়া, আদর্শ হওয়া, বরং আদর্শ আবশ্যক আখ্যা দেওয়া হয়েছে, সে যদি এই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা না করে যা তার জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, তাহলে সন্তান কি শিখবে? আর কার্যত এমনই হয়, ছেলেরা যখন যৌবনে পদার্পণ করে সে বয়সে পিতা যদি নামাজ না পড়ে ছেলেই যুবক ছেলে বলে যে আমরা কেন পড়ব। মায়ের মনোযোগ আকর্ষণ করা সত্ত্বেও এমন কথা বলে, নামাজ যা ইবাদতের প্রাণ কেন্দ্রবিন্দু, সে নামাজ পড়ার জন্য যে রীতি অবলম্বন হওয়া উচিত তা হলো নামাজের কেন্দ্র বা মসজিদ যদি দূরে হয় তাহলে ঘরে বা জামাত নামাজ পড়া হচ্ছে, যেন নামাজের কল্যাণে ঘর ভরে যায় আর খোদার কৃপা বাড়ি যেন গৃহে বর্ষিত হয়। বিশেষ করে পুরুষদেরকে নামাজ কায়েম করার নির্দেশ দেয়া হয়েছে, আর নামাজ কায়েম করার অর্থ হলো চরম বাধ্যবাধকতা যদি না থাকে তাহলে নামাজ বা জামাত পড়া উচিত। তো জলসার তিন দিনে আমাদের আধ্যাত্মিক, নৈতিক এবং চারিত্রিক উন্নতির জন্য অনুষ্ঠানমালা প্রণীত হয়েছে। এই তিন দিনে অধিকাংশ মানুষ তাহাজ্জুদের প্রতি মনোযোগ দেয় আর অন্যান্য নামাজও বা জামাত পড়ে থাকে। এই অভ্যাসকে জীবনের স্থায়ী অঙ্গ এবং অংশ করে নেয়ার এক অঙ্গীকার করুন, তাহলেই তাকওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অনুসরণ করতে পারবেন, আর কেবল তাহলেই জলসা অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য আপনারা অর্জন করতে পারবেন। জলসা অনুষ্ঠানের ঘোষণা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তাকওয়ার প্রতি মনোযোগ এবং তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করাকে আবশ্যক আখ্যা দিয়েছেন। জলসার উদ্দেশ্য উল্লেখ করতে গিয়ে মসীহ মওউদ বলেন যে হৃদয় যেন সম্পূর্ণভাবে পরকালের প্রতি আকৃষ্ট হয়। জলসায় যারা অংশগ্রহণ করে তাদের ভিতর যেন খোদাভীতি সৃষ্টি হয় আর সেই আর তারা তাকওয়া, খোদাভীতি, সততা, পরহেজগারী, হৃদয়ের কোমলতা এবং পারস্পরিক প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ব বোধের ক্ষেত্রে অন্যদের জন্য যেন তারা আদর্শ হয়। বিনয়, সততা, সরলতা যেন তাদের ভিতর সৃষ্টি হয়। ধর্মের জন্য বা ধর্মীয় কাজের জন্য যেন এক উৎসাহ উদ্দীপনা তাদের মাঝে সৃষ্টি হয়। তো প্রথম কথা তিনি এটি বলেছেন যে পরকালের দিকে পুরোপুরি আকৃষ্ট হয়। তো কোরআনের সেই কথাই আসলে বলা হচ্ছে, যেটি দেখো যে আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ, এই ইহজগতের পরিবর্তে পরকালের ব্যাপারে বেশি চিন্তিত থাকো, আর এটি তখন সম্ভব যদি মানুষের ভেতর তাকওয়া বা খোদাভীতি আর খোদার ভালোবাসা থাকে। তাকওয়া থাকলে মানুষ খোদার ভয়ে অভিভূত হয়, মানুষের প্রাপ্য প্রদানও নিশ্চিত হবে আর খোদার অধিকার বা প্রাপ্য প্রদানের ব্যাপারে মানুষ সচেষ্ট থাকবে। বন্দার অধিকার প্রদানের জন্য যা আবশ্যক তা হল পারস্পরিক প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ হওয়া চাই, আর কেবল তাই নয় বরং সমাজের উপরে ইতিবাচক প্রভাব পড়তে হবে। তোমাদের বিনয় এবং তোমাদের নিষ্ঠা, তোমাদের সৎকর্ম এবং অন্যের ব্যাপারে সচেতন, অন্যের ব্যাপারে সচেতনতা এমন মানের হওয়া উচিত যে মানুষ যেন বলতে বাধ্য হয় যে আহমদিরা ভিন্ন ধরনের মানুষ। আল্লাহর অধিকার এবং বন্দার প্রাপ্য প্রদানের ক্ষেত্রে যদি কেউ আদর্শ দেখতে হয়, দৃষ্টান্ত দেখতে হয়, তাহলে আহমদিদের মাঝে খুঁজো। তিনি আরো বলেন যে ধর্মীয় কাজের জন্য হৃদয়ে এক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করো। ধর্মের কাজের জন্য ধর্মের প্রচার এবং প্রসারের একটা দিক হল আর্থিক কুরবানি, মসজিদ নির্মাণের চেষ্টা করা, তবলিগের ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন, আর এই পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি সকল আহমদের এই উদ্দেশ্যের সময় ব্যয় করা আবশ্যক। তো জলসায় এসে যখন বিভিন্ন বিষয়ে আমরা বক্তৃতা শুনি, যেখানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা করা হয় আর সেই বক্তৃতা শুনে সেই লক্ষ্য অর্জনের প্রতি যে মনোযোগ নিবদ্ধ হয় তা জীবনের স্থায়ী বৈশিষ্ট্য হওয়া উচিত। তো প্রত্যেক আহমদি যারা জলসায় অংশগ্রহণ করে ইবাদতের মান, নিজের ইবাদতের মানকে উন্নত করবে, আল্লাহর অন্যান্য অধিকার এবং হক প্রদান করবে, সেখানে বান্দাদের বা মানুষের অধিকারও তাকে প্রদান করতে হবে, সমাজের প্রাপ্য প্রদানের প্রতি মনোযোগী হতে হবে। নিজেদের মাঝে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে তাহলে জলসার কল্যাণে তাও দূর করার চেষ্টা করুন। এক কথায় এই জলসায় অংশগ্রহণের যে উদ্দেশ্য তা তখনই অর্জন হওয়া সম্ভব যদি সকল প্রকারের পাপ বা দুর্বলতাকে দূরীভূত করার অঙ্গীকার এবং চেষ্টা করেন। এই সমাজ যেখানে মানুষের একটা বিরাট শ্রেণী নাস্তিক আল্লাহ তাআলাকেই অস্বীকার করে আর বস্তু জগৎকেই সবকিছু মনে করে আর পার্থিবতার জন্যই সকল চেষ্টা করা হয়, এই সমাজে থেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকা, ধর্মীয় উদ্দেশ্যে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকা, তাকওয়ার নীতি অনুসারে জীবনযাপনের চেষ্টা করা, এটি অনেক বড় একটি কাজ আর এটিকে মোমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দেওয়া হয়েছে। আমরা অনেকেই দেখি যারা এখানে এসে সমাজের চাকচিক্যে এবং মোহে আচ্ছন্ন হয়ে যায়। এখানকার সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর যে কর্ম অর্থাৎ ইউরোপীয় সমাজের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর আচার আচরণ যেখানে শয়তানি আচার আচরণ তা এখানে নবাগত আহমদীদের জন্য বা লোকদের জন্য আকর্ষণের কারণ হয়। নবাগত যারা কমপ্লেক্সে ভোগে, যারা হীনমন্যতায় ভোগে, তারা মনে করে যে হয়তো আমাদের উন্নতির রহস্যতেই নিহিত, অর্থাৎ তাদের অন্ধ অনুকরণের মাঝেই নিহিত। ধর্মকে অবজ্ঞা করে জাগতিকতাকে প্রাধান্য দেওয়ার মাঝে আমাদের উন্নতি নিহিত, অথচ এতে উন্নতি নয় বরং ধ্বংস নিহিত। আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং হে বিবেকবানগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো যেন তোমরা সফল কাম হতে পারো। এখানে সফলতা আল্লাহ তাআলা এখানে সফল তাদের আখ্যা দিয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাকওয়ার নীতি অনুসরণের মাধ্যমে জীবন যাপন করে। বরং বিবেকবানও বা ধীমানও তারা যারা ক্ষণস্থায়ী কামনা বাসনাকে কোন গুরুত্বই দেয়নি আর এটিকে সবকিছু মনে করে তারা স্থিরস্থায়ী জীবনকে ধ্বংস করেনি, এমন মানুষ বিবেকবান বুদ্ধিমান যারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়েছে, যারা এই ইহজীবনকে সবকিছু মনে করেছে বা ইহজীবনকে সবকিছু ধরে নিয়েছে, তারা চিরস্থায়ী জীবনকে ধ্বংস করেছে। যারা চিরস্থায়ী জীবনকে ধ্বংস করে তাদেরকে তো বুদ্ধিমান বলা যায় না বা বিবেকবান বলা যায় না। বিবেকবান এবং বুদ্ধিমান তাদেরকে বলা হয় যারা তুচ্ছ বিষয়কে মহান বিষয়ের জন্য উৎসর্গ করে। অতএব খোদার সন্তুষ্টি অর্জনের জন্য পার্থিবতা বা পার্থিব জীবনকে বা বস্তুবাদিতাকে পরিহার করা এটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই মানুষকে তথা এক প্রকৃত মোমেনের উচিত একই জীবনের লক্ষ্য নির্ধারণ করা। আর এই লক্ষ্য কিভাবে অর্জন হতে পারে বা কিভাবে অর্জিত হতে পারে, আল্লাহ তাআলা বলছেন হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাতাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর এই গ্রন্থ অর্থাৎ কোরআনে করিম এমন একটি গ্রন্থ যা আমরা অবতীর্ণ করেছি, এটি কল্যাণময়, সুতরাং এর অনুসরণ করো আর তাকওয়া অবলম্বন করো যেন তোমাদের প্রতি করুণা প্রদর্শন করা যেতে পারে। সুতরাং যদি খোদার কৃপার ওয়ারিশ হতে হয় আমাদেরকে, তাহলে কোরআনের নির্দেশাবলী আমাদেরকে মেনে চলতে হবে যার কথা তাহলে আমাদেরকে নসিহত করেছেন, আর কোরআনের অনুসরণেই তাকওয়ার পথকে চিহ্নিত করে। আর আল্লাহ বলছেন যে ফলশ্রুতিতে তিনি তোমাদের প্রতি করুণা করবেন, তার করুণা সমাপ্ত হয় না বরং এই করুণা অবতরণের ধারা অব্যাহত থাকবে। এখানে যে মুবারাকান লেখা হয়েছে এর মূল হলো বারাকা, আর বারাকার অর্থ হলো প্রত্যেক ভালো বস্তু আল্লাহর পক্ষ থেকে শুধু লাভই হয় না, বরং সেই বরকতের মাত্রা প্রতিদিন প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে। এটি খোদার বিশেষ কৃপা এবং অনুগ্রহ যে যদি তার ভালোবাসা অর্জনের জন্য মানুষ কোন নেক কর্ম করে, এটি তার রহমানিয়তের ফলশ্রুতিতে দশ গুণ হয়ে যায়, দশ গুণ বৃদ্ধি পায়, বরং সাতশত গুণ বৃদ্ধি করা হয়। আর শুধু সাতশত গুণই নয়, বরং আল্লাহ তাআলা বলছেন যে আমি আরো বেশি দিতে পারি এবং দিয়ে থাকি। সুতরাং তাকওয়ার উপর বিচরণকারী দেখুন কত সুস্বাদু ফল খায়, আর একটি কাজের ফলাফল বহুগুণ লাভ করে, বেহিসাব ফলাফল তার হাতে আসে। আমাদের সবাইকে চেষ্টা করা উচিত কোরআনি শিক্ষা এবং নীতিমালার অনুসরণ করা, তাহলেই প্রকৃত তাকওয়া অনুসরণকারী আখ্যায়িত হতে পারি। তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে মানুষের পুরো আধ্যাত্মিক সৌন্দর্য তাকওয়ার সকল সূক্ষ্ম পথে পরিচালিত হওয়ার মাঝে নিহিত। তাকওয়ার সূক্ষ্ম পথ আধ্যাত্মিক ছাপ এবং সুন্দর গঠন গড়নের নাম। আর এটি স্পষ্ট কথা যে আল্লাহ তাআলার আমানত এবং অঙ্গীকারের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হওয়া, আর আপাদ মস্তক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যাতে বাহ্যিকভাবে চোখ হাত কান এবং পা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আর আধ্যাত্মিক ভাবে হৃদয় এবং অন্যান্য বৃত্তি এবং নৈতিক চরিত্র অন্তর্ভুক্ত, এগুলোকে যথাসাধ্য সঠিক স্থানে ব্যবহার করা আর অবৈধ স্থান থেকে ব্যবহার থেকে বিরত থাকা, আর এগুলো এর অপ্রকাশিত ক্ষতিকর দিক থেকে বিরত থাকা, এই হল খোদার অধিকার প্রদান। আল্লাহ তাআলা যে সমস্ত আমানত ন্যস্ত করেছেন, আল্লাহর সাথে যে অঙ্গীকার করা হয়েছে, সেইগুলো সবসময় অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে সচেষ্ট থাকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর অধিকার প্রদান। হাত কে নিন, হাতের সেই কাজ করা উচিত যা করার আল্লাহ নির্দেশ দিয়েছেন, এবং অকরণীয় কাজ থেকে বিরত থাকা। পাও সেই স্থানে ব্যবহার করা উচিত যে স্থানে ব্যবহারের আল্লাহ নির্দেশ দিয়েছেন। প্রতিটি হাদিসে আছে যে প্রতিটি পদক্ষেপ যা মসজিদের দিকে উঠানো হয় তার জন্য আল্লাহ তাআলা মানুষকে পুরস্কার দিয়ে থাকেন। তো জাগতিকতাকে ছেড়ে মসজিদের দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ আসলে আল্লাহর অধিকার প্রদানিত। একইভাবে মানুষের মাঝে যত অপ্রকাশিত বৃত্তি রয়েছে বা ফ্যাকাল্টিজ রয়েছে, সেগুলো যথাযথভাবে ব্যবহার করা, আল্লাহ সন্তুষ্টির জন্য যা কাজে লাগানো। আর এছাড়া শয়তান যে সমস্ত আক্রমণ করে সে আক্রমণ থেকে নিরাপদ থাকার চেষ্টা করা। বলা হয়েছে যে এই শয়তানের গোপন হামলা সম্পর্কে সচেতন থাকতে হবে, জানতে হবে যে শয়তান কিভাবে আক্রমণ করে। এরপর বলা হয়েছে যে এর মোকাবেলায় বান্দার অধিকার প্রদানের দিকেও দৃষ্টি রাখতে হবে। একটি আল্লাহর অধিকার, আর এরপর রয়েছে মানুষের বা বান্দার অধিকার, তো এগুলো দৃষ্টিতে রাখা আবশ্যক। আর এইভাবে আর এর সাথে মানুষের আধ্যাত্মিক এবং দৈহিক সৌন্দর্য সম্পর্কযুক্ত। আল্লাহ তাআলা কোরআন শরীফের তাকওয়াকে লেবাস আখ্যা দিয়েছেন। কোরআন লেবাসুত তাকওয়া কোরআনেরই শব্দ, আর এটি এদিকে ইঙ্গিত করে যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক আকর্ষণ তাকওয়ার মাধ্যমে সৃষ্টি হয়। আর তাকওয়া হলো মানুষ আল্লাহ তাআলার সমস্ত আমানত এবং ইমানি অঙ্গীকার, একইভাবে সৃষ্টির সমস্ত সকল আমানত এবং অঙ্গীকারের প্রতি যথাসাধ্য যেন শ্রদ্ধাশীল হয়, অর্থাৎ এর সূক্ষ্মাতে সূক্ষ্ম দিকগুলোর উপর সাধ্য অনুসারে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করা। আল্লাহ এবং বান্দার প্রতি যত দায়িত্ব আছে তা যথাসাধ্য পালনের চেষ্টা করতে হবে। বাণিজ্যিক লেনদেন, দৈনন্দিন লেনদেনে যে সমস্ত অঙ্গীকার বা চুক্তি করা হয় তা রক্ষা করার চেষ্টা করতে হবে। নিজের দৈনন্দিন কাজে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে কাজ করতে হবে। ছাত্রদের যথাসাধ্য পড়াশোনা করা উচিত খোদার ইবাদতের পাশাপাশি। তো সকল প্রকারের অধিকার প্রদান সুনিশ্চিত করাই হল তাকওয়া। তিনি অন্যত্র বলেন, মুত্তাকি গণ্য হওয়ার জন্য আবশ্যকীয় বিষয় হল বড় বড় গুণা, যেমন ব্যভিচার, চুরি, অধিকার খর্ব করা, প্রদর্শন, লোক দেখানো, তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে এবং কার্পণ্য করা থেকে বিরত থাকা, সেখানে ঘৃণ্য বদ অভ্যাস থেকে বিরত থাকা আবশ্যক। বড় বড় পাপ, ব্যভিচার, চুরি ইত্যাদি থেকেও মানুষ তো বিরত থেকেই থাকে। ছোট ছোট বিষয় যেমন কার্পণ্য, অহংকার, লোক দেখানো, এই বিষয়গুলোকে মানুষকে পরিহার করতে হবে। আর যে সমস্ত ঘৃণ্য বদভ্যাস আছে তা থেকেও বিরত থাকতে হবে। আর শুধু বিরত থাকাই নয়, বরং এর মোকাবেলায় উন্নত নৈতিক গুণে সজ্জিত হতে হবে। মানুষের ক্ষেত্রে সদ্গুণ হল মানুষের সাথে সহানুভূতি প্রদর্শন করো, নমনীয় হও, কোমল ব্যবহার করো, আল্লাহ তাআলার প্রতি প্রকৃত বিশ্বস্ততা এবং নিষ্ঠা প্রদর্শন করতে হবে, এবং মানুষের সেবার বা খোদার অধিকার প্রদান এবং ধর্মের খেদমতের মানুষের সেই কাজ করা উচিত যা অত্যন্ত উন্নত মানের কাজ, এমন কাজ করতে হবে যা প্রশংসনীয়। এই সমস্ত কাজ করলে মানুষ মুত্তাকি আখ্যায়িত হয়, যাদের মাঝে সমস্ত গুণাবলী সমবেত হয়, যাদের মাঝে সব গুণাবলী থাকে তারাই প্রকৃত মুত্তাকি। অর্থাৎ কারোর ভিতর যদি একটি নৈতিক গুণ থাকে তাহলে সে মুত্তাকি আখ্যায়িত হবে না। অনেক চারিত্রিক গুণাবলী আছে, নেক কর্ম আছে, অনেক সৎকর্ম আছে, যদি একটি বা দুটি বা তিনটিও কারোর মাঝে থাকে তাহলে সে সম্পূর্ণ এবং পরিপূর্ণ মুত্তাকি আখ্যায়িত হতে পারে না। পরিপূর্ণ মুত্তাকি সে যার মাঝে এই সমস্ত নৈতিক গুণাবলী থাকবে, আর নিজ যে সমস্ত বদভ্যাস আছে সেইগুলো পরিহার করে উন্নত গুণাবলী অবলম্বন করতে হবে। প্রতিটি উন্নত নৈতিক চরিত্রে সজ্জিত হলেই তাকে মুত্তাকি আখ্যা দেয়া হবে। কারো ভিতর যদি বিচ্ছিন্ন দু একটি ভালো অভ্যাস থাকে সে মুত্তাকি আখ্যায়িত হবে না, যতক্ষণ পর্যন্ত সামগ্রিক দৃষ্টিকোণ থেকে উন্নত নৈতিক গুণাবলী তার মাঝে থাকবে। এমন গুণাবলী যার মাঝে থাকবে তার এমন লোকের জন্য বলা হয়েছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খোদা তাআলা এমন লোকদের নিগরান এবং তত্ত্বাবধায়ক হয়ে যান। এমন পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায় তাদের কোনো ভয় থাকে না, তারা তাদের দুঃখিত হওয়ারও কোনো কারণ থাকে না, আল্লাহ তাআলা তাদের সাথী হয়ে যান। যেভাবে তিনি বলেন যে ওয়াহু আইয়া তাওয়াল্লা সালেহীন, হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা তাদের হাত হয়ে যান যার মাধ্যমে তারা ধরে, তাদের চোখ হয়ে যান যার দ্বারা তারা দেখে, তাদের কান হয়ে যান যার দ্বারা তারা শুনে, তাদের পা হয়ে যান যার দ্বারা তারা হাঁটে বা চলে। আরো একটি হাদিসে আছে যে আমার ওলি বা বন্ধুর প্রতি শত্রুতা রাখে আমি তাকে বলি যে আমার মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও। আর এই জায়গায় বলেন যে আল্লাহ তাআলার বন্ধুর উপর হামলা করে খোদা তাআলা তার উপর সেইভাবে ঝাঁপ দেন যেভাবে সেই সিংহ কারো উপর ঝাঁপ দিয়ে থাকে যে তার বাচ্চা ছিনে নিয়ে যায়। তো এই হলো তাকওয়ার প্রকৃত মান, যে মানে আমাদের অধিষ্ঠিত হতে হবে। হযরত মসীহ মাউদ ইসলামের যে প্রথম উদ্ধৃতি আমি পড়েছিলাম যাতে জলসার মূল উদ্দেশ্য লেখা হয়েছে, তাতে তিনি এই বিষয়ের দিকে মনোযোগ আকৃষ্ট করেছেন যে জলসায় এসে ধর্মীয় কাজের ব্যাপারে পরিকল্পনা করো। পূর্বেও আমি এই বিষয়ে আলোচনা করেছি সংক্ষেপে, যে ধর্মীয় কাজ, ধর্মের প্রচার এবং ধর্মের জন্য ত্যাগ স্বীকার করা, এটি হলো ধর্মীয় অভিযান। আপনাদের অধিকাংশ তারা যারা পাকিস্তান থেকে হিজরত করে এখানে এসেছেন, কেননা পাকিস্তানে ধর্মের প্রচার এবং তবলিগের কাজ তো দূরে থাক, ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকা, ধর্মীয় অনুশাসন শিক্ষা মেনে চলাও আপনাদের জন্য কঠিন ছিল। আমরা সেখানে প্রকাশ্যে নামাজ পড়তে পারি না, কালেমা লেখা থেকে আমাদেরকে বিরত রাখা হয়। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মসজিদ থেকে কালেমা মেটানোর জন্য সরকারি কর্মচারী বা পুলিশের প্ররোচনায় এসে থাকে, আর আজকাল তো বড় বড় শহরে বড় বড় মসজিদের দিকে এদের নোংরা দৃষ্টি রয়েছে। তো ধর্মীয় বিষয়ে আহমদীদের জীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে সেখানে, আর এই কারণে আপনাদের অধিকাংশ এখানে এসেছেন। সম্প্রতি থাইল্যান্ড থেকে অনেক পাকিস্তানি পরিবার এখানে এসেছে, পাকিস্তানিরা সেখানে অবরুদ্ধ ছিল, তাদের কেস সেখানে পাশ হয় এবং তাদেরকে এখানে পাঠানো হয়েছে। অনেকে যারা এখানে এসেছেন পাকিস্তানে তারা বিভিন্ন সমস্যার কবলে পতিত ছিলেন, অনেকেই সামাজিক অবস্থার কারণে কষ্টের ভিতর ছিলেন। যাই হোক, এখানে এসেছেন আপনারা, এখন আপনারা স্বাধীন। তাই প্রথম কথা হলো, পাকিস্তানি আহমদি ভাইদের জন্য বাইরে যারা এসেছেন তাদের অনেক দোয়া করা উচিত, আল্লাহ তাআলা যেন তাদের দিন বদলে দেন, তারা যেন ধর্মীয় স্বাধীনতা পেতে পারে। দ্বিতীয় বড় দায়িত্ব, পাকিস্তানের বাহিরে বসবাসকারী আহমদিদের উপর অর্পিত, যা অর্পিত হয় তা হল যেভাবে মাসিমত বলেছেন, ধর্মীয় কাজে এগিয়ে আসুন। হল্যান্ড ছোট একটা দেশ, এখানকার এক রাজনীতিবিদ ইসলামকে দুর্নাম করার অনেক হীন চেষ্টা করেছে। এখানে যদি আহমদিরা একটি অভিযান হিসেবে অবিচলতার সাথে তবলিগি কাজে বা তবলিগি কাজকর্মকে প্রসারিত করতো, তাহলে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা তারা দূরীভূত করতে পারত অনেকটা, বরং ইসলামের সুন্দর দিকগুলো তুলে ধরার সুযোগ হতো। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের আবির্ভাবের একটা উদ্দেশ্য, বরং অনেক বড় উদ্দেশ্য হল সেই হেদায়েত, সেই শিক্ষা এবং সেই শরীয়তের প্রচার যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছেন, যা কোরআন রূপে আমাদের কাছে সংরক্ষিত আছে। এই বাণীকে, এই শিক্ষাকে দুনিয়া পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর দায়িত্ব আমাদের। এর জন্য যথাসাধ্য চেষ্টা হওয়া উচিত, সর্বাত্মক চেষ্টা হওয়া উচিত। আল্লাহর ফজলে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাদের মাঝে আহমদিও আছে। এই সমস্ত জাতিতে তবলিগি কার্যক্রমে গতি সঞ্চার করতে হবে, তবলিগকে বেগবান করতে হবে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে পৃথিবীর যেখানে জামাত এ বিষয়কে বুঝতে পেরেছে, আর হযরত মসীহ মুসলামের পরম সাহায্যকারী ভূমিকায় অবতীর্ণ হয়ে খেলাফতের হাত হয়ে, খেলাফতের সাহায্যকারী হয়ে তবলিগির কাজ কাজে ব্যাপকতা আনার চেষ্টা করেছে। সেখানে আল্লাহ তাআলার ফজলে যেখানে জামাত পরিচিত হচ্ছে, সেখানে নেক লোকদের বা সৎ লোকদের জামাতের প্রতি মনোযোগ আকৃষ্ট হচ্ছে এবং অজস্র ধারায় হচ্ছে। অনেকে বলে যে এখানকার সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর ধর্মের প্রতি কোনো আকর্ষণ নেই, অধিকাংশ ইউরোপীয় দেশের চিত্র এটি, বরং পাশ্চাত্যের চিত্র এটি, বরং বলতে হবে যে পুরো খ্রিস্টান বিশ্বের এটি চিত্র, বরং নামধারী মুসলমানদেরও ইসলামের বা ধর্মের প্রতি কোনো আকর্ষণ নেই, আল্লাহর সত্তায় তাদের কোনো বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে যে জুলম এবং অত্যাচার তারা করছে বা আলেমদের অন্ধ অনুকরণে তারা যে জুলম করছে, সেই জুলম এবং অত্যাচার কখনো হতো না। তো যাই হোক, এরা বলে যে ধর্মের প্রতি এদের কোনো আকর্ষণ নেই, আল্লাহর সত্তায় এরা বিশ্বাস করে না। তো আমাদের দায়িত্ব হলো খোদা তাআলার পবিত্র সত্তায় মানুষের বিশ্বাস সৃষ্টি করা। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, যদি আমরা প্রকৃত অর্থে আমাদের প্রতিটি কর্মের ক্ষেত্রে এই কামেল কিতাবের অনুসরণকারী হয়, মুত্তাকির সেই সংজ্ঞার অধীনে আসি যা মুসলিম ইসলাম উল্লেখ করেছেন, তাহলে আমাদের আদর্শ এবং আমাদের নমুনাই তবলিগের পথকে উন্মোচন করার কারণ হবে। তাই এটি শুধু মনোযোগ নিবদ্ধ হওয়ার ব্যাপার, যদি মনোযোগ আকৃষ্ট হয় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিন বদলে দেবেন। তাই তবলিগের জন্য তাকওয়াই শর্ত, যে তাকওয়া অনুসরণ করা প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। হযরত মসীহ মওউদের হাতে বয়াত করে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের যে অঙ্গীকার করেছে তা দৃষ্টিতে রাখা আবশ্যক, এটিকে সবসময় স্মরণ রাখা আবশ্যক। আমাদের কর্ম, আমাদের চেষ্টা, আমাদের দোয়া, আমাদের দোয়াই পৃথিবীকে পথ দেখাতে পারে। নতুবা আজকের যুগে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জামাত ছাড়া আর কোন জামাত নেই যারা প্রকৃত ইসলাম পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারে। সুতরাং এই জলসায় এসে প্রত্যেক আহমদের এই 3 দিনে আত্মজিজ্ঞাসার প্রতি যেখানে মনোযোগী হতে হবে সেখানে এই অঙ্গীকারও করতে হবে যে আমরা আগামীতে খোদার অধিকার প্রদানের সর্বাত্মক চেষ্টা করব, ভাইদের অধিকার প্রদানেরও সর্বাত্মক চেষ্টা করতে হবে, আর সমাজের প্রাপ্য প্রদানেরও আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে, আর এই দেশের প্রাপ্য অধিকার প্রদানের প্রতিও চেষ্টা করতে হবে যারা আমাদেরকে স্বাধীনভাবে জীবনযাপনের একটা পরিবেশ দিয়েছে। আর এই এই অধিকার প্রদান করা যেতে পারে একমাত্র তবলিগের মাধ্যমে, ইসলামের সুন্দর বাণী পৌঁছানোর মাধ্যমে। এই অধিকার প্রদান করা যেতে পারে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূরীভূত করার মাধ্যমে। তাই সকল ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা এই অধিকার প্রদানের ব্যাপারে সচেষ্ট হন, তাহলে এদিকে মনোযোগ আকৃষ্ট হবে আর তখন এই বিপ্লব আসবে। দোয়া এর তখন আল্লাহ তাআলা দোয়ার ফলে নিদর্শন দেখিয়ে থাকেন অনেক কাজ যা মানুষ বাধ্যত করতে পারে না। তবলিগের সাধারণ যে রীতি আছে সেই রীতিতে যদি তবলিগ না হয় আল্লাহর দরবারে ঝুঁকুন, সম্মিলিতভাবে সমবেতভাবে দোয়া করুন, তাহলে আল্লাহ তাআলা নিদর্শন দেখাবেন, আর নিদর্শনই বিপ্লবের কারণ হয়ে থাকে। আল্লাহ তাআলা সবাইকে সেই সুযোগ দিন, সেই তৌফিক দিন, এই দিনগুলোতে জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই সুযোগ এবং তৌফিক দিন, তারা যেন এই দিনগুলো এবং নিজেদের সময় দোয়াতে অতিবাহিত করতে পারে। আল্লাহ তাআলা সবাই নিজেদের জীবন সবাইকে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের তৌফিক দিন। জুমার পর জানাজা গায়েবানা জানাজা আমরা পড়াবো, আমাদের প্রবীণ এবং নিষ্ঠাবান এক কর্মীর গায়েবানা জানাজা জনাব নাসের সাহেব, যিনি সাবেক মহাসেব এবং প্রভিডেন্ট ফান্ডের অফিসার ছিলেন সাধারণ জমানের, 2012 সনের 13ই মে দীর্ঘ অসুস্থতার পর 74 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মেরুদণ্ডের কষ্টের কারণে কিছুদিন থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। তার বংশের সম্পর্ক গুরদাসপুরের শেখুয়ার সাথে, তার পিতা মিয়া ইলাহি বক্স সাহেব শেখুয়ানি রাদিয়াল্লাহু আনহু হযরত মসীহ ইসলামের সাহাবী ছিলেন, তার পিতা মিয়া চিরাগ উদ্দিন সাহেব 1908 সনে হযরত খলিফাত মসীহ আউয়ালের হাতে বায়াত করেছেন, পরে শেখুয়া থেকে কাদিয়ানে স্থানান্তরিত হয়েছেন। 1938 সনে আগস্টে কাদিয়ানে জন্মগ্রহণ করেন নাসের সাহেব। প্রাথমিক কিছু শিক্ষা কাদিয়ানে পেয়েছেন, পাকিস্তানে হিজরতের পর টিআই স্কুল পাকিস্তান থেকে ম্যাট্রিক পাশ করেন, এরপর বিএ পর্যন্ত পড়ালেখা করেন। 1956 সনের জুন মাসে সাধারণ জমানে আহমদিয়া রাবোয়ায় কর্মী হিসাবে যোগ দেন, খাজানা বা ভান্ডারে বা ট্রেজারিতে ওসিয়তের ওসিয়ত অফিসে অ্যাসিস্ট্যান্ট মজলিস কারপুর দাস, এরপর নায়েব এডিটর হিসাবে তিনি নিযুক্ত হন 1990 সনে। 1993 থেকে 2008 পর্যন্ত মহাসেব এবং প্রভিডেন্ট ফান্ড অফিসার হিসাবে কাজ করেছেন। দীর্ঘকাল জলসা অফিসে হিসাব নিরীক্ষক হিসাবেও কাজ করেছেন। অনেক গুণাবলীর অধিকারী ব্যক্তিত্ব ছিলেন, নামাজ রীতিমতো পড়তেন, অসুস্থতার সময়ও অবশ্যই মসজিদে আসতেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, দোয়াকারী ছিলেন, বিনয়ী এবং হাসি খুশি থাকতেন, একজন বিশ্বস্ত এবং অতিথি পরায়ণ মানুষ ছিলেন, বন্ধু এবং সাথীদের সাথে বড় স্নেহের এবং ভালোবাসার ব্যবহার করতেন, স্মৃতিশক্তি বড় প্রখর ছিল। মহল্লার অনেক ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়িয়েছেন, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল, ওসিয়ত করেছিলেন তিনি, নিজের জীবনেই সম্পত্তির ওসিয়তের অংশ তিনি আদায় করেছেন বা প্রদান করেছেন। স্ত্রী ছাড়া 2 মেয়ে তিনি রেখে গেছেন, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার রুহের মাগফিরাত করুন।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر